2016 সালের পিডাব্লিউডি অ্যাক্টে 21 রকমের প্রতিবন্ধকতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম যে অস্থি সংক্রান্ত, দৃষ্টি সংক্রান্ত এবং শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধকতা। এই পার্টটাতে আমরা তার পরবর্তীতে আরও বেশ কিছু পার্ট রয়েছে প্রতিবন্ধকতার, সেগুলোকে নিয়ে দেখব। যার ফার্স্ট পার্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, অর্থাৎ বৌদ্ধিক স্তরে ভাবনা চিন্তা বোঝার ক্ষমতার দিক থেকে যদি কারো প্রতিবন্ধকতা থাকে, সেক্ষেত্রে সেটাকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে ধরা হবে। এবং আইনের ভাষায় কোন কোন ধরনের ঘটনা ঘটলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলা হবে সেটা দেখুন। এক হচ্ছে তার যুক্তি সংক্রান্ত সমস্যা, শুনতে পাওয়া লার্নিং, এবং তার কোনো সমস্যা সমাধান করতে পারার অক্ষমতা, বা অ্যাডাপটিভ বিহেভিয়ার, অর্থাৎ কোনো পরিস্থিতির সঙ্গে তার মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু ডিসেবিলিটি যদি থাকে, তাহলে আপনার তাকে আমি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে দেখাবো। এর ফলে যেটা ওর ক্ষেত্রে অসুবিধা হয়, সেই মানুষটার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওর প্রতিদিনে এভরিডে সোশ্যাল এবং সামাজিক এবং ব্যবহারিক ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা তাকে সম্মুখীন হতে হয়। ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা পার্ট হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, নির্দিষ্ট করে কোনো কিছু শিখতে পারার অক্ষমতা। আর দ্বিতীয় পক্ষে বলা হচ্ছে অটিজম। তো অটিজম সম্পর্কে আমরা দেখব, তার আগে আমরা দেখে নিই যে বিশেষ করে বিশেষভাবে তার শেখার ক্ষেত্রে কী ধরনের অক্ষমতা থাকলে সেটাকে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বলে আইন মান্যতা দিচ্ছে। এখানে বলছে যে এটার মানে, অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি কথার মানে হচ্ছে যে এরকম কিছু বিশেষ রকমের পরিস্থিতি যেখানে ওই শিশুটি, ওই মানুষটি তার ল্যাঙ্গুয়েজ, তার যেটা ভাষা সেটাকে প্রসেস করতে গিয়ে তার প্রবলেম হচ্ছে, সেটা বলতে লিখতে এবং সেই সম্পর্কে তার কমপ্রিহেন্ড করতে, তার বুঝতে লিখতে পড়তে বলতে উচ্চারণ করতে, বা ছোটোখাটো তার ম্যাথামেটিক্যাল অর্থাৎ গণিতের ছোটোখাটো হিসাব নিকাশগুলো করতেও তার সমস্যা হচ্ছে আর কি, সেইগুলোকে স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটির মধ্যে ধরা হবে। আচ্ছা, অটিজম বলতে কোনগুলোকে ধরা হবে? অটিজম বলতে ধরা হবে, অটিজমটা কি, অটিজমটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্ট কন্ডিশন, অর্থাৎ স্নায়ুর বৃদ্ধি পরিস্ফুটন সংক্রান্ত একটা আপনি বলতে পারেন প্রতিবন্ধকতা। এটা কোন সময় হতে পারে না, এটা হচ্ছে যে তার ফার্স্ট 3 ইয়ার্স অফ লাইফ, জন্মের প্রথম 3 বছরের মধ্যে এই ঘটনাটা ঘটতে পারে। যদি ঘটে তাহলে যেটা সমস্যা হয়, তার কমিউনিকেট করতে, অর্থাৎ কারোর সঙ্গে কথাবার্তা বলতে, কোনো তার নিকট আত্মীয়দের সম্পর্কে কে হয়, সম্পর্কে তারা কি হয়, কি রিলেশনশিপ রয়েছে সেটা তাদের বুঝতে অসুবিধা হয়, বা একদম প্রাত্যহিক জীবনে যে ঘটনাগুলো ঘটে চলে, যে রিচুয়ালস বা বিহেভিয়ার থাকে, অর্থাৎ যে সমস্ত সংস্কৃতি আমাদের মেনে চলতে হয়, যে স্বাভাবিক যে আচার ব্যবহারগুলো সেগুলোকে তার বুঝতে সমস্যা হয়। দেখুন, যদি তার অটিজম থাকে তাহলে যে সমস্যাগুলো হয়, এক হচ্ছে বেশ কিছু টিপিক্যাল বৈশিষ্ট্য আমাদের দেখা যায়। এক হচ্ছে সে হাইপার অ্যাক্টিভ হতে পারে, মানে অতিরিক্ত রকমের অ্যাক্টিভিটি তার মধ্যে দেখা যেতে পারে, কাউকে সে পছন্দ করছে না সঙ্গে থাকতে, সামনে কোনো বিপদ আছে কিন্তু সে অগ্রাহ্য করছে, সেটাকে বুঝতে চাইছে না, যে কোনো রকমের সাউন্ড থেকে তার অসহ্য লাগছে, হতে পারে মারাত্মক রকমের ডিপ্রেশনে সে ভুগছে, বা গুটি গুটি পায়ে কোনো একটা জায়গা থেকে প্রস্থান করছে, তার টিপটোয়িং করছে, এরকম টিপিক্যাল কিছু বৈশিষ্ট্য যারা অটিজমে ভুগছে তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির মধ্যে আমরা দেখলাম যে স্পেসিফিক, নির্দিষ্ট করে কোনো কিছু শিখতে পারার প্রতিবন্ধকতা, এবং অটিজম সংক্রান্ত প্রতিবন্ধকতা। নেক্সট পার্টে বলা হয়েছে মেন্টাল বিহেভিয়ার, অর্থাৎ আপনার মানসিক ব্যবহার সংক্রান্ত, অর্থাৎ মানসিক অসুস্থতা, মেন্টাল ইলনেস, এইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা এটা করে যেটা হয়, একটা মানুষের চিন্তা ভাবনা, তার মুড, কোনো একটা বিষয়কে বুঝতে পারা, কোনো বিষয় সম্পর্কে তার বিচার বুদ্ধি, জাজমেন্ট, এই সমস্তগুলোর মধ্যে একটা অসামঞ্জস্য তৈরি হয়। কোন কোন বিষয়গুলোকে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ধরছে? দেখুন, এই OCD অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটা রোগ আছে, ডিপ্রেশন, অবসাদ বা বাইপোলার ডিসঅর্ডার, অ্যানেক্সিয়া, আপনার মেন্টাল ডিসঅর্ডার, বা তার সঙ্গে অ্যানেক্সাইটি থাকতে পারে, তার সঙ্গে প্যারাসমনিয়া থাকতে পারে, অ্যাডিকশান হতে পারে, সিজোফ্রেনিয়া হতে পারে, ক্লস্ট্রোফোবিয়া হতে পারে, এরকম বেশ কিছু বিষয়কে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা কিনা মেন্টাল বিহেভিয়ার বা মেন্টাল ইলনেসের মধ্যে ধরা হচ্ছে। নেক্সট পার্টেতে বলা হচ্ছে যে ডিসেবিলিটি কজ ডিউ টু, প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে কী কারণবশত? এক হতে পারে ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ কিছু স্নায়ু সংক্রান্ত সমস্যার জন্য। তার আবার দুখানে ভাগ দেখানো হচ্ছে, একটা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, দুই হচ্ছে পার্কিনসনস ডিজিজ। মাল্টিপল স্ক্লেরোসিস এবং পার্কিনসন ডিজিজটা কি? মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে একটা স্নায়ু সংক্রান্ত সমস্যা, যখন স্নায়ুর মধ্যে প্রদাহ বা জ্বলন তৈরি হবে, অর্থাৎ ইনফ্ল্যামেশন তৈরি হবে। কেন তৈরি হবে? এই যে দেখুন নিচে যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের স্নায়ু কোষের ছবি। স্নায়ু কোষকে এক কথায় বলা হয় নিউরন, অনেকেই জানে। এবার এই নিউরনের মধ্যে গঠনে একটা থাকে মায়েলিন পর্দা, মায়েলিন পর্দা বা মায়েলিন শীত এরকম একটা জায়গাতে থাকে। তো যদি কোনোভাবে এই মায়েলিন পর্দা বা মায়েলিন শীতটা প্রপারলি তৈরি না হয়ে থাকে, বা সেটা ডিজেনারেট করে, বা তার পর্দাটা ওই যে তার যে আস্তরণ আছে স্নায়ু কোষের উপরে, সেটা যদি কোনোভাবে ভেঙে যায়, কোনোভাবে সঠিকভাবে গঠিত না হয়, এরকম কোনো পরিস্থিতি অর্থাৎ ড্যামেজ রয়েছে, সেক্ষেত্রে এটা সমস্যা হয়। এই যে নিউরন বা স্নায়ু কোষ, এটা একটা আর একটা সঙ্গে পরপর পরপর জুড়ে থেকে আমাদের মধ্যে স্নায়ুর সিগন্যালটা সারা শরীরের মধ্যে বয়ে নিয়ে যায়। যদি এবার ভেবে দেখুন, যদি স্নায়ু কোষটার মধ্যে এরকম গঠনগত সমস্যা থেকে থাকে, তাহলে যেটা সমস্যা হয় আমাদের যেটা ব্রেন মস্তিষ্ক, সেখান থেকে আমাদের সুষুম্না কর্ড অর্থাৎ স্পাইনাল কর্ড, যেটা আমাদের পিঠের দিকে রয়েছে, এই ব্রেন এবং স্পাইনাল কর্ডের মধ্যে প্রপারলি সংযোগ স্থাপন হয় না। যে সিগন্যালটা ব্রেন তৈরি করছে, সেটা স্পাইনাল কর্ডের মধ্যে প্রপারলি যায় না। সেক্ষেত্রে সেই ধরনের রোগগুলোকে বলা হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস। আই থিঙ্ক আমি খানিকটা হলেও আপনাকে বোঝাতে পারলাম। নেক্সট যে রোগটার কথা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজটা কি? এটাও একটা আপনার নার্ভাস স্নায়ু সংক্রান্ত একটা প্রতিবন্ধকতা, যে ক্ষেত্রে একটা মানুষের হাত কাঁপতে থাকে। এই ধরুন সাধারণত একটু মিডিল এজের বা একটু বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই রোগটা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে যেটা হবে, মানুষটা একটুখানি ঝুঁকে সামনের দিকে হাঁটবে, মানুষটার একটা হাত একটু কাঁপুনি দেখা দেবে, তার শরীরটা রিজিড হয়ে যাবে অর্থাৎ খুব শক্ত হয়ে যাবে। সে যে পায়ে হাঁটছে, সেই হাঁটাগুলো একটু ইতস্তত, একটু অপ্রস্তুত ধরনের হবে, ছোট ছোট স্টেপ ফেলে সে এগোতে থাকবে এরকম একটা। তার যে চেহারা, তার যে এক্সপ্রেশন, সেটা সবসময় একটা মাস্ক থাকবে, মানে দেখে ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারা যাবে না তার মনের মধ্যে কি চলছে, তার এক্স্যাক্টলি কি ফিলিংস ভিতরের মধ্যে চলছে। এই ধরনের সিমটমগুলো শো করে যাদের পার্কিনসন ডিজিজ রয়েছে সেই মানুষগুলোর মধ্যে। সাধারণত এটা মিডল এজ বা বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার এখানে এটা কেন হয় বলে, যে মানে আইন যেটা বলেছে, এই 2016 আইনে যেটা ডেফিনেশন দিয়েছে, সেখানে বলছে যে ডিজেনারেট করে কি, ডিজেনারেট করা মানে কোনো কিছু ভেঙে যাওয়া বা প্রপারলি তৈরি না হওয়া। ধরুন কীটা, ব্যাসাল গ্যাংলিয়া, আমাদের স্নায়ু কোষের মধ্যে, ব্রেনের মধ্যে ব্যাসাল গ্যাংলিয়া বলে একটা অংশ রয়েছে, যেটা যদি ডিজেনারেট করে, ক্ষয় পায় বা প্রপারলি তৈরি না হয়। এবং তার সঙ্গে সঙ্গে একটা ডোপামাইন বলে বস্তু আছে। ডোপামাইন কি? ডোপামাইন হচ্ছে যে আপনার একটা নিউরো ট্রান্সমিটার। সেটা কি? ধরুন আমাদের যে স্নায়ু কোষ একটা অংশ থেকে শরীরের আর একটা অংশে যে স্নায়ু সিগন্যালটাকে নিয়ে যাচ্ছে অর্থাৎ ট্রান্সমিট করছে, নিয়ে যাওয়াটা মানে হচ্ছে ট্রান্সমিট করা। এবার এইগুলো যে যে অংশগুলো করছে, তাদের আমাকে বলি ওগুলোকে নিউরো ট্রান্সমিটার। তো এইরকম বার্তা বাহক বলতে পারেন। তো এইরকম যারা বার্তাবাহক আছে, তাদের মধ্যে একটা বার্তাবাহকের নাম হচ্ছে ডোপামাইন বলে একটা নিউরো ট্রান্সমিটার আছে। যদি সেই ডোপামাইনের অভাব দেখা দেয়, বা আমাদের ব্রেনের ব্যাসাল গ্যাংলিয়া বলে যে অংশটা রয়েছে, সেটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কোনোভাবে প্রপারলি তৈরি না হয়ে থাকে, তখন এই পার্কিনসন রোগটা মানে দেখা দেয় আর কি। এর পরবর্তীতে আমরা দেখব যে ব্লাড ডিসঅর্ডার, রক্ত সংক্রান্ত কি কি ধরনের সমস্যা থাকলে আপনার প্রতিবন্ধকতা আসতে পারে। ফার্স্ট যেটা এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়ার ক্ষেত্রে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এটা হচ্ছে একটা ইনহেরিটেবল ডিজিজ, অর্থাৎ বাবা মায়ের থেকে সন্তান সন্ততির মধ্যে এটা ছড়ায়। মেনলি কারা অ্যাফেক্টেড হয়? যারা পুরুষ তারা অ্যাফেক্টেড হয়, কিন্তু রোগটা ছড়ায় হচ্ছে ওমেন অর্থাৎ মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে কোনো ছেলে সন্তানের মধ্যে এই রোগটা আসে। যখন এই রোগটা হয়, তখন যেটা সমস্যা হয় যে ব্লাডটা আমাদের শরীরের থেকে যখন ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, কিছু সাধারণ শরীরে কি হয় যে ব্লাড কিছুটা বেরিয়ে গেলে তারপর অটোমেটিক্যালি ব্লাডটা বন্ধ হয়ে যায়, ওইটাকে বলা হয় ক্লটিং। তো রক্ত তঞ্চন হয়ে যাওয়া, আটকে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, এটা শরীরের স্বাভাবিক উপায়ে এটা আটকে যায়, ক্লটিংটা হয়ে যায়। কিন্তু যাদের হিমোফিলিয়া রয়েছে, তাদের এই ক্লটিংটা হয় না, যার জন্য ছোট্টখাট্ট কোনো যদি হাতে কেটেও যায়, তাহলে এত বেশি রক্তপাত হয় যে সেটা মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। এবার কেন দেখুন এটা ইনহেরিটেবল, ধরুন ইনি একজন সুস্থ স্বাভাবিক পুরুষ এবং ইনি এই ভদ্রমহিলার মধ্যে হিমোফিলিয়া রয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন ক্যারিয়ার, তিনি এই রোগটাকে বহন করছেন। এবার এনাদের যদি পরবর্তী প্রজন্মের কথা ভাবি, চার ধরনের সম্ভাবনা হতে পারে এনাদের সন্তানের ক্ষেত্রে। এক হতে পারে যে নর্মাল ছেলে, নর্মাল মেয়ে তৈরি হলো। বা হতে পারে থার্ড কেসে যখন একজন মেয়ে তৈরি হলো যে ক্যারিয়ার, অর্থাৎ মায়ের মধ্যে যে হিমোফিলিয়া রোগটা ছিল সেইটা তার এক মেয়ের মধ্যে সঞ্চারিত হলো। আর চতুর্থ ক্ষেত্রে খুব যেটা খারাপ পরিস্থিতি, সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে, সেটা হচ্ছে তাদের একজন হিমোফিলিক সন্তান জন্ম হলো, তাদের যে ছেলে জন্ম হলো তার মধ্যে এই হিমোফিলিয়ার রোগগুলো রয়ে গেছে, তার রক্ত টঞ্চন স্বাভাবিক উপায়ে হচ্ছে না, ছোট্টখাট্ট যদি শরীরে কাটা ধরা পড়ে তাহলে খুব বেশি ব্লিডিং হচ্ছে এবং সেটা মারাত্মক উপায় ধারণ করছে। সেকেন্ড যেটা কেস রক্ত সংক্রান্ত, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, অনেকেই আমরা এটার সঙ্গে পরিচিত। এটাও আপনার একটা ইনহেরিটেড ডিজিজ, বাবা মায়ের থেকে সন্তান সন্ততির মধ্যে ছড়ায়, সেই কারণেই বাবা মায়ের ক্ষেত্রে থ্যালাসেমিয়া টেস্ট করাটা সন্তান ধারণের আগে এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন এটা হয়? এক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে অ্যাবসেন্ট অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন, আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায় বা অ্যাবসেন্ট হয়, অনুপস্থিত থাকে, তখন এটা হতে পারে। সেটা হচ্ছে এক্সট্রিম অ্যানিমিয়া, অর্থাৎ শরীরে রক্ত না থাকা, গ্রোথ ফেলিওর, শরীরে স্বাভাবিকভাবে গ্রোথ না হওয়া, শর্টনেস অফ ব্রেথ। এই যে ধরুন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে লোহিত রক্তকণিকার মাধ্যমে অক্সিজেনটা আমাদের শরীরে বয়ে নিয়ে যাওয়া। অক্সিজেন যদি, অর্থাৎ হিমোগ্লোবিন যদি শরীরে কম থাকে, ঘাটতি থাকে, তাহলে অক্সিজেনের সাপ্লাই শরীরে প্রপারলি হবে না। শরীরে যদি স্বাভাবিকভাবে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তাহলে শ্বাসকষ্ট হতে শুরু করবে, সেটাই এখানে বলা হচ্ছে দ্য শর্টনেস অফ ব্রেথ। এবং অক্সিজেন যদি না যায় তাহলে শরীরে প্রপারলি গ্রোথ হবে না। এবং রেকারিং ইনফেকশন, অর্থাৎ শরীরে কোনো একটা ইনফেকশন হলে সেটা বারংবার ঘুরে ঘুরে আসবে, সুস্থ হতে চাইবে না। নেক্সট যে পার্টটাতে, নেক্সট যে ধরনের সিমটমের কথা, নেক্সট যে ধরনের প্রতিবন্ধকতার কথা তাদের বলা হয়েছে সেটা হচ্ছে সিকল সেল ডিজিজ। সিকল কথার মানে হচ্ছে বাংলায় কাস্তে, কাস্তে দেখে থাকবেন, কাস্তে একটুখানি বাঁকানো মতন থাকে। সাধারণভাবে সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে যখন এ থাকে আপনার রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা থাকে, তখন সেটা দেখতে এরকম গোল হয়। কিন্তু যাদের সিকল সেল ডিজিজ আছে তাদেরটা দেখতে এরকম কাস্তের মতন হয়, গোলটা থাকে না, এরকম সিকল, অর্থাৎ অপুষ্ট ধরনের হয়ে যায়। এটা হচ্ছে একটা হিমোলাইটিক ডিসঅর্ডার, হিমোলাইটিক ডিসঅর্ডার যেটার জন্য অ্যানিমিয়া হতে পারে, খুব যন্ত্রণা হতে পারে এবং বিভিন্ন রকমের কমপ্লিকেশন হতে পারে। হিমোলাইটিক ডিসঅর্ডার মানে কি? হিমোলাইটিক কথার মানে এখানে বলা হয়েছে যে ডিস্ট্রাকশন অফ দ্য সেল মেমব্রেন অফ রেড ব্লাড সেলস, অর্থাৎ শরীরে আমাদের থাকে কি, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, এর মধ্যে এই লোহিত রক্তকণিকার মধ্যে অক্সিজেন সাপ্লাই করার ক্ষমতাটা রয়েছে। যখন হিমোলাইটিক পরিস্থিতি তৈরি হয় তখন যেটা হয় যে লোহিত রক্তকণিকার বাইরে যে কোষ পর্দা রয়েছে সেটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার কারণে হিমোগ্লোবিনটা লোহিত রক্তকণিকা থেকে বেরিয়ে চলে আসে এবং সেই পরিস্থিতিটাকে বলা হচ্ছে হিমোলাইটিক, যেটা আপনার হয়ে থাকে যখন সিকল সেল ডিজিজটা দেখা দেয়। তার পরবর্তীতে বলা হচ্ছে মাল্টিপল ডিসেবিলিটিস, মাল্টিপল কথায় মানে হচ্ছে অনেক, একাধিক, অর্থাৎ একসঙ্গে যদি কোনো মানুষের শরীরে একাধিক প্রতিবন্ধকতা দেখা দেয়, একাধিক ডিসেবিলিটি দেখতে পাওয়া যায়, তখন তাকে বলা হবে মাল্টিপল ডিসেবিলিটি। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে ডেফ ব্লাইন্ডনেস, অর্থাৎ এরকম যদি কোনো পরিস্থিতি হয় যে একটা বাচ্চা ডেফ আবার সেই বাচ্চাটাই ব্লাইন্ড, তাহলে এর ফলে যেটা হতে পারে তার কমিউনিকেশন, যোগাযোগ রক্ষা, তার বেড়ে ওঠা, তার ডেভেলপমেন্ট এবং তার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে যদি তার মাল্টিপল ডিসেবিলিটিস থাকে। এবার 2016 পিডব্লিউডি অ্যাক্টের প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে যেটা একটা ডাইনামিক টাইপের হবে। এই যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে আপনার ডিসেবিলিটির, সেখানে একটা ডাইনামিক টাইপের দেওয়া হয়েছে, অর্থাৎ এই 21টা ক্যাটাগরি শেষ ক্যাটাগরি নয়। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে যে এর পরেও কোনো বিশেষ ক্যাটাগরি রয়েছে যাকে ডিসেবল বলে মান্যতা দেওয়া যেতে পারে, রেকগনাইজ করা যেতে পারে, সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে সেই সক্ষমতা রয়েছে। কাজেই এখানে এটাই বলা হয়েছে যে যদি এরপরে অন্য কোনো ক্যাটাগরি থাকে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এরপরে নোটিফিকেশান দিচ্ছে, তাহলে সেটাকেও এর মধ্যে এই 21টার সঙ্গে 22তম বা 23তম হিসেবে তাকে কিন্তু মান্যতা দেওয়া হবে। কাজেই এই ছিল সমস্ত রকমের ডিসেবিলিটি সম্পর্কে সহজ সরল ব্যাখ্যা।
এই অডিওটি পছন্দ করতে 5 টিপুন। অডিওটির আইডি নাম্বার আপনাকে SMS করা হবে।